الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والصلاة والسلام عليك يا رسول الله، وعلى آلك وأصحابك يا حبيب الله. والصلاة والسلام عليك يا نبي الله، وعلى آلك وأصحابك يا نور الله. আমার প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ, মাদানী চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক অনুষ্ঠান আমলনামার শেষ পাতা এ পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা অনুষ্ঠানের শুরুতে ভালো ভালো নিয়ত করে নিই, কেননা নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আমরা আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এবং তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য এই অনুষ্ঠানে শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করব, ইলমে দিন হাসিল করব, যা শুনবো তার উপর আমল করার চেষ্টা করব, অন্যদের নিকট পৌঁছানোর চেষ্টা করব, গুরুত্বপূর্ণ বিষয় লিখে রাখব। আল্লাহ তাআলা আমাদেরকে আরো ভালো ভালো নিয়ত করার তৌফিক নসিব করুন। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দরসে পাঠ করার অগণিত ফজিলত রয়েছে। আলা হযরত ইমাম আহলে সুন্নাত মাওলানা শাহ ইমাম আহমদ রেজা খান আলহি রহমতুল রহমান ফতোয়া রাজবে শরীফের 23তম খণ্ডের 122 পৃষ্ঠাতে উল্লেখ করেন, হযরত আবুল মাওয়াহেব রহমতুল্লাহ তাআলা বর্ণনা করেছেন, আমি স্বপ্ন যুগে রাসূল পাক সাহেবুল আওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিদার পেলাম। তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, কিয়ামতের দিন তুমি 100,000 মানুষের শাফাআত তথা সুপারিশ করবে। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি কিভাবে এই যোগ্যতা অর্জন করলাম? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এজন্যই তুমি আমার উপর দরুদ শরীফ পাঠ করে এর সওয়াব আমার উপর মান্নাত করে দিতে, এই কারণে তুমি এই যোগ্যতা অর্জন করেছ, এই ফজিলত অর্জন করেছ। সুবহানাল্লাহ। তো আমরাও যে দরুদ শরীফ পাঠ করে এমনিতে দরুদ শরীফের সওয়াবটা পৌঁছে যায়, যদি আমরা মান্নাত করে নিই তাহলে ইনশাআল্লাহ আজ ওয়াজাল সবটুকু পৌঁছে যাবে। মান্নত করার নিয়ম হচ্ছে এরকম, দরুদ শরীফ পাঠ করার সময় মনে মনে সব মান্নত করার নিয়ত করা, অথবা পাঠ করার আগে বা পরে মুখে বলা যে এই দরুদ শরীফের সওয়াব আমি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য মান্নত করছি। এভাবে যদি মান্নত করে ইনশাআল্লাহ আজ ওয়াজাল এর সওয়াব দ্বিগুণ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার তৌফিক নসিব করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেটা একবার মানুষ পায় জিন্দেগিতে যদি হাতছাড়া হয়ে যায় সেটা আর ফেরত পাওয়া যায় না। এরকম একটি নিয়ামতের মধ্যে অনেক বড় নিয়ামত হচ্ছে ওয়াক্ত, সময়। মানুষের যে দৈনন্দিন যে প্রতিটা সেকেন্ড যাচ্ছে এটা আল্লাহ তাআলার অনেক বড় এক নিয়ামত। ওলামায়ে কেরাম বোঝানোর জন্য একটি ঘটনা বলে থাকেন যে এক কৃষক আর এক ব্যবসায়ী পাশাপাশি তাদের বসবাস ছিল। কৃষক যখন চাষ করার জন্য জমিনে গেল, চাষ করতে 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 যখন জমিনের মাটিগুলো উল্টাচ্ছিল, হঠাৎ করে দেখতে পেলো যে সুন্দর সুন্দর কিছু পাথর নিচ থেকে ভেসে উঠেছে, অনেক সুন্দর পাথর, জীবনে এরকম পাথর কৃষক দেখেনি। এই পাথরগুলি দেখে সুন্দর লেগেছে, সে নিজের থলেতে পরে এগুলো ঘরে নিয়ে আসলো। ঘরে নিয়ে আসার পর সে তার আরো আশ্চর্য হয়ে গেল যখন সন্ধ্যা হলো, যে ঘরের মধ্যে যখন অন্ধকার ছেয়ে গেল পাথরগুলো থেকে আলো বের হতে লাগলো। এটা দেখে কৃষক তো খুশি, আজ থেকে আমার কিছু খরচ বেঁচে গেল, যে আমার ঘরের মধ্যে আর আলোর প্রয়োজন হবে না, তেল খরচ হবে না। সে অত্যন্ত খুশি হয়ে গেল যে প্রত্যেক দিন পাথরগুলো বের করতেন এবং ঘর আলোকিত হয়ে যেত। একদিন ব্যবসায়ী প্রতিবেশীর স্ত্রী ঘরে এসে আগুন নিতে আসলো, যে বাতি আগুন নিবে, ঘরে এসে দেখলো যে কোনো বাতি নেই কিন্তু আলোকিত। বলে যে তোমার ঘরে এত আলো কোত্থেকে? বলে আমার স্বামী চাষ করার সময় এই পাথরগুলো পেয়েছিল, এই পাথরগুলো ঘরে আনার পর একটা আশ্চর্য বিষয় হচ্ছে এই পাথরগুলো থেকে আলো বের হয় এবং আমাদের আর বাতির প্রয়োজন, লাইটের প্রয়োজন হয় না, তেল খরচ হয় না। ব্যবসায়ীর স্ত্রী, এদের তো বুদ্ধি রয়েছে, কৃষকের বা কৃষক যারা এরা পাথরগুলো চিনতে পারে না, যারা মূর্খ বিদায়। ব্যবসায়ী স্ত্রী গিয়ে ওই ব্যবসায়ীকে বলল যে ওদের ঘরে তো এরকম পাথর রয়েছে, এগুলো তো পাথর না, ওরা চিনতেছে না, এগুলো তো মূল্যবান হীরা, আমরা যদি এগুলো নিয়ে নিই তাহলে কিছু বাড়তি পয়সা যদি তাদেরকে অফার করি তাহলে তারা দিয়ে দিবে, এবং এগুলি আমরা বিক্রি করে অনেক পয়সার মালিক হতে পারবো। অফার করলেন যে এই পাথরগুলো আমার কাছে বিক্রি করবে, আমরা কয়েক লক্ষ এরকম বিনিময় দেওয়ার জন্য। যখন উল্লেখ করলো, কৃষক তো আশ্চর্য হয়ে গেল যে এই পাথর এগুলির মূল্য হচ্ছে লক্ষ টাকা, না এগুলি যদি আমি আমার বাসার কাছে নিয়ে যাই হয়তো এর চেয়ে বেশি মূল্য পেতে পারি। সে কি করলো, এই পাথরগুলো নিয়ে গেল বাসার নিকট। ওই কৃষক গিয়ে বলল যে এই পাথরগুলো আমরা চাষ করার সময় পেয়েছি, এই পাথরগুলো আমি বিক্রি করতেছি, এর মূল্য আপনি কত দিবেন? বাদশাহ তো ওই পাথরগুলো দেখে অত্যন্ত খুশি, এগুলো তো সহজে পাওয়া যায় না, মূল্যবান হীরা। বাদশাহ বললেন এই পাথরগুলোর বিনিময় হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময়ের মধ্যে আমার ধনভাণ্ডার থেকে তুমি যা কিছু বের করে নিতে পারো এগুলো সব তোমার, এটাই হচ্ছে পাথরগুলোর বিনিময়। কৃষককে নিয়ে যাওয়া হলো, দারোয়ান যে চলে দারোয়ান করলো একে নিয়ে যাও ধনভাণ্ডার মধ্যে, চাবি খুলে দাও, থালা খুলে দিল। যখন ভিতরে ঢুকলো, এক এক ধনভাণ্ডার মধ্যে বিভিন্ন ধরনের যে জিনিসপত্র রয়েছে ধন ভান্ডারের, এগুলো এক একটা দেখতে রইল, এবং তার মন কিছুক্ষণ বলছে এটা নেবে, কিছুক্ষণ মন চাইতেছে এটা নেবে, এরকম করতে 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 ভিতরের দিকে যাচ্ছিল। এক জায়গায় গিয়ে দেখলো যে একটা স্বর্ণের খাট, এই স্বর্ণের খাট দেখে বলে যে একটা স্বর্ণের খাটে তো আমার পরবর্তী অনেক বংশের জন্য যথেষ্ট, আমার জন্য নয়, শুধু আমি এই খাটটায় নিলে তো আমার যথেষ্ট, এত এত কিছু জিনিস বোঝাই না করে বাস এই খাটটাই আমি নিব। সে মনে মনে বললো আর কিছুই নেওয়ার দরকার নেই, আমি এই খাটটাই নেবো, তবে আমার সময় তো অনেক কম পরে রয়েছে, সন্ধ্যা পর্যন্ত আমার টাইম, এখন তো সকাল, সন্ধ্যার পূর্বে যদি বের করতে পারি এটা আমার। সে কি করলো যে আমি এই খাটটা তো নিয়ে যাবো, আগে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নি এই খাটের মধ্যে একটু আরাম করি। সে কি করলো, ও খাটের মধ্যে আরামের জন্য শুয়ে গেল। কৃষক লোক শ্রম করত, অত্যন্ত কষ্টের কাজ করত, যখন ওই আরামের বিছানা পেল এমন ঘুম আসলো, ঘুমের ঘোরে কখন যে সন্ধ্যা হয়ে গেল তার খবর নেই। সন্ধ্যার সময় যখন হলো, দারোয়ান এসে বলল যে আপনার সময় শেষ, আপনি বের হয়ে যান, আপনারকে যে সময় দেওয়া হয়েছিল ওই সময়টুকু শেষ হয়ে গেছে। কৃষক বলে আমি তো কিছুই বের করতে পারিনি, আমার তো এই খাটা নিয়ে যাওয়ার কথা। দারোয়ান বলল আপনাকে সময় দেওয়া হয়েছে, সময়ের মধ্যে যদি আপনি নিতেন তাহলে সবকিছু আপনার হতো, কিন্তু এখন তো আপনি যখন নেন নাই, সময় যখন শেষ হয়ে গেছে, এখন আপনার পাথরগুলো এখানে রেখে দেওয়া হবে এবং বিনিময় হিসেবে আপনাকে খালি হাতে যেতে হবে, যেহেতু আপনি শর্ত মানেননি, আপনাকে শর্ত দেওয়া হয়েছিল, সময় নির্ধারণ করে দেওয়া হয়েছিল, সময়ের মধ্যে আপনি যখন বের করতে পারেননি তো আপনি এখন আর কিছুই নিতে পারবেন না। আমার প্রাণ প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ, এই ঘটনা আমাদেরকে অনেক কিছুই শিক্ষা দেয়। একটা হচ্ছে গাফলত থেকে, উদাসীনতা থেকে আমাদেরকে বাঁচতে হবে। দ্বিতীয় নম্বর যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সময়। বাসা সময় দিয়েছিল সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যার সময় পর্যন্ত যদি সে না ঘুমিয়ে বিশ্রাম না নিয়ে যদি ওই ধনভাণ্ডার থেকে বের করতেন তাহলে তার জন্য সম্পদের স্তূপ হয়ে যেত, সে অনেক দামি অনেক বড় ধনী হয়ে যেত। কিন্তু সময়কে গুরুত্ব না দেওয়ার কারণে, অবহেলা করার কারণে, আরাম করার কারণে তার সময় চলে গিয়েছে এবং তার কাছ থেকে হাতছাড়া হয়ে গেছে সময়, খালি হাতেই সে ওখান থেকে ফিরে আসতে হয়েছে। তাই সময় অনেক বড় নেয়ামত, আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের জন্য নির্দিষ্ট একটা সময় দিয়েছেন, হায়াত দিয়েছেন, ও হায়াতের মধ্যে আমরা যা কিছু করতে পারবো এটাই আমাদের জন্য নেয়ামত, যদি না করি। প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা বান্দার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডবল 12 ঘন্টা, 24 ঘন্টা, এর মধ্যে কেউ যদি অবহেলায় কাটিয়ে দেয় তাহলে তার সময়গুলো সে বরবাদ করে দিল। এর মধ্যে যদি কেউ আল্লাহ তাআলার ইবাদত করে, নেকির কাজ করে, সৎকার খায়রাত করে, নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে, তার সময়কে সে দামে বানিয়ে ফেললো। কেউ যদি এর মধ্যে গুনাহের কাজ করে, সময়কে আরো বরবাদ করে দিল। তো আমার প্রাণ প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতাবৃন্দ, আমরা বুঝতে পারলাম সময় এমন একটা নেয়ামত যেটা আজকে সকাল আমাদের কাছে এসেছিল সেটা চলে গেছে, জীবনের কেয়ামত পর্যন্ত এই সকালটা আর কোনো দিন আসবে না। এই সকাল থেকে এই সময় পর্যন্ত আমরা যা কিছু করতে পেরেছি এগুলি আমাদের জন্য নেয়ামত। আমার প্রাণ প্রিয় প্রধান চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ, আমরা বুঝতে পারলাম মূল্যবান হীরার চেয়েও এই সময়টা হচ্ছে অত্যন্ত মূল্যবান। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করছেন, পবিত্র কোরআনে 18তম পারা সূরা আল মুমিনুনের 115 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। সঞ্জলিমান থেকে অনুবাদ, তবে তোমরা কি একথা মনে করছো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমাদেরকে আমার প্রতি প্রত্যাবর্তন করতে হবে না? তফসিরে খাজাইনুল ইরফানে এই আয়াতের তফসিরে উল্লেখ রয়েছে, তোমাদের কি পরকালে কর্মফলের জন্য উঠানো হবে না, বরং তোমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে এবং তোমাদের উপর ইবাদত অবশ্যক করা হয়েছে। পরকালে তোমাদেরকে আমার নিকট ফিরে আসতেই হবে, তখন তোমাদেরকে তোমাদের আমল সমূহের প্রতিদান দেওয়া হবে। জীবন ও মৃত্যুর রহস্য বর্ণনা করে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 29তম পারার সূরাতুল মুলক এর দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা। কানজুল ইমান থেকে অনুবাদ, তিনি যিনি মৃত্যু জীবন সৃষ্টি করেছেন যাতে তোমাদের পরীক্ষা হয়ে যায় তোমাদের মধ্যে কার কর্ম অধিক উত্তম। কিন্তু আমার প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ, আল্লাহ তাআলা আমাদেরকে একটি উদ্দেশ্য নিয়ে, একটি মকসদ নিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, যে এই দুনিয়াতে আমরা যতদিন হায়াত দিয়েছেন, এই হায়াতটা হচ্ছে আমরা আখেরাতের সিঁড়ি, আখেরাতের জন্য আমাদের সম্বল তৈরি করার একটা জায়গা মাত্র। এর মধ্যে সময় হচ্ছে আল্লাহ তাআলা বড় নিয়ামত। এই সময়ের মধ্যে যদি আমরা ইবাদত করি, আমরা এই সময়কে যদি কাজে লাগাই, তাহলে আমরা আমাদের জীবনকে দামি বানাতে পারি। আমরা আল্লাহ তাআলার যে বাণী, অধিক উত্তম আমল করার জন্য আমাদের প্রচেষ্টায় লাগা, এই যদি এই কাজটুকু যদি আমরা করতে পারি, তাহলে আমরা আমাদের জীবনকে দামি বানাতে পারবো। আজ আমরা আপনারা মাদানী চ্যানেলের সামনে বসে ইলমে দ্বীনের আলাপ আলোচনা শুনছেন, আপনার সময়গুলো দামি হচ্ছে, আপনি ইলমে দ্বীন শিখছেন, আখেরাতের ফিকির আপনার মধ্যে আসতেছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ঔলিয়া কেরামের মহব্বত, কোরআনে পাকের মহব্বত, আল্লাহ তাআলার রেজা কিভাবে হাসিল করে, সমস্ত বিষয় মাদানী চ্যানেলে বসে বসে টিভির স্ক্রিনের সামনে বসে আপনি অর্জন করতে পারছেন। সেম আপনি যদি অন্য চ্যানেলকে ঘুরিয়ে দেন, আপনি বসে থাকবেন কিন্তু আপনার আমল নামার মধ্যে গুণাগুলো লিখিত হবে। ওই সময় সময় একে এক স্ক্রিনের মধ্যে আপনি দেখতেছেন মাদানী চ্যানেল, যখন একটা চ্যানেল করলে মাদানী চ্যানেল সেখানে আপনার নেকিগুলি বৃদ্ধি পাচ্ছে ওই সময়ের মধ্যে। আর যদি আপনি সেটাকে ঘুরিয়ে অন্য চ্যানেলে চলে যান, যেখানে গুণাভরা দৃশ্য, বেপর্দা মহিলা, যেখানে গানের আওয়াজ, যেখানে মিউজিকের আওয়াজ, যেগুলি করার দ্বারা যেগুলি আল্লাহ তাআলা নিষেধ করছে, এসব বিষয় বরঞ্চ তাই নয়, এসব দৃশ্য, এমন এমন দৃশ্য, এমন এমন ওখানে দৃশ্যগুলো দেখানো হয় যেখানে আমাদের বাচ্চারা শিখে কিভাবে মা বাবার সাথে বেয়াদবি করা যায়, কিভাবে পরিবার পরিবার থেকে ভেঙে যায়। তো আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ, আমরা চিন্তা করি, আমরা ভাবি আমার জীবনের সময় যতটুকু চলে গেছে কোন কাজ আমি ব্যয় করেছি। হযরত সাইয়েদনা হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেছেন, তাড়াতাড়ি করো, দ্রুত করো, তাড়াতাড়ি করো, তোমাদের জীবনটা প্রকৃতপক্ষে কি? জীবন হচ্ছে কয়েকটি নিঃশ্বাসের সমষ্টি মাত্র। এই নিঃশ্বাস যদি বন্ধ হয়ে যায়, তাহলে তোমাদের সে আমল সমূহের ধারাও বন্ধ হয়ে যাবে, যা দ্বারা তোমরা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে। আল্লাহ তাআলা সেই ব্যক্তির প্রতি সদয় হন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করুন যে নিজের হিসাব নিজেই নিয়েছে এবং নিজের কৃত পাপের জন্য অনুতপ্ত হয়ে কয়েক ফোঁটা অশ্রু ঝরিয়েছে। এটা বলার পর তিনি কোরআন পাকের 16 পারা সূরা মরিয়মের 84 নম্বর আয়াত তেলাওয়াত করেন, ইন্নামা নাউদ্দু লাহুম আদ্দা। কানজুল ইমান থেকে অনুবাদ, আমি তো তাদের গণনা পূর্ণ করেছি। হুজ্জাতুল ইসলাম হযরত সাইয়্যিদান ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালী রাহমাতুল্লাহ বলেন, উপরোক্ত আয়াতে গণনা দ্বারা শ্বাস প্রশ্বাসের গণনায় উদ্দেশ্য। হযরত সাইয়্যিদান ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি শুআবুল ঈমান নামক গ্রন্থে বর্ণনা করেন, তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রতিদিন সকালে সূর্য যখন উদয় হয়, সূর্য যখন উঠে, তখন দিন ঘোষণা করতে থাকে, আওয়াজ দেয়, যদি কেউ আজ কোনো ভালো আমল করতে চায় তাহলে সে যেন তা করে নেয়, কেননা আজকের পর আমি আর পুনরায় ফিরে আসবো না। এভাবে আমাদেরকে ডাকতে থাকে, যদিও আমাদের শুনে না। তো আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতাবৃন্দ, দিনও আমাদেরকে ডাকে, আমাদের যে আকল রয়েছে, আমাদের যে বিবেক, সেটা সাড়া দেয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক নসিব করুক, কেননা সময় আমাদের জন্য অনেক বড় নেয়ামত। শুধু এই নয় যে সময় আমরা দুনিয়াতে অনেক সময় কোনো কাজ যদি করে না থাকি, মানে কোনো কারো পরীক্ষা সঠিক সময়ে যদি প্রস্তুতি না নেয়, তাহলে আফসোস করতে হয় আমি ওই সময়টা কেন বেকার কাটিয়ে দিলাম, আজকে পরীক্ষার মধ্যে আমি লিখতে পারছি না। এভাবে অমুক সময় চান্স এসেছিল যে চান্সের মধ্যে আমি কিছু দুনিয়াবি সম্পদ উপার্জন করতে পারতাম, কিন্তু অবহেলায় কাটিয়ে দিয়েছে, পরে আফসোস করতে হয়। কেউ বিদেশে গিয়েছে, বিদেশের মধ্যে একটা টাইম 2 বছরের 3 বছরের ভিসা, এই ভিসার টাইমের মধ্যে যদি কিছু করতে না পারে, তাহলে তাকে খালি আসতে হয়। তো আমাদেরও আজান হয়ে গিয়েছে, আমরা যখন দুনিয়াতে এসেছি হায়াত নামক দরজা দিয়ে, এখন মৃত্যুর মুখোমুখি হচ্ছি। প্রতিটি কদম আমাদেরকে মৃত্যুর দরজার দিকে আমাদেরকে ঠেলে নিয়ে যাচ্ছে। পেছনে আসার কোনো সুযোগ নাই, এক কদম 1 ইঞ্চি পেছনে আসার সুযোগ নেই। আমাদেরকে ধাক্কা দিয়ে দিয়ে প্রত্যেক দিন, প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডের যে আওয়াজ, মূলত সেটা আমাদেরকে ধাক্কা দিচ্ছে, যাও কবরের দিকে, যাও কবরের দিকে। এটা আমাদেরকে নিয়ে যাচ্ছে। যখন আমরা কবরে চলে যাব, তখন জীবনের প্রত্যেকটা বিষয় যেভাবে ক্যামেরা আমাদেরকে সবগুলো রেকর্ড করতেছে, তদ্রুপ আমাদের সবগুলো রেকর্ড যখন আমাদের সম্মুখে তুলে ধরা হবে, তখন আমরা আফসোস ছাড়া কিছুই হবে না। আফসোস, শুধু আফসোসই থাকবে। শুধু সে এখানে নয়, আল মুজামুল কবির কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে যে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাত বাসীরা কোনো জিনিসের জন্য আফসোস করবে না। আফসোসই না, জান্নাতের মধ্যে কিসের আফসোস? জান্নাত তো জান্নাতেই, সেখানে সুখে সুখ, শান্তি শান্তি, কিন্তু সেখানে একটা জিনিসের আফসোস হবে। কি আফসোস? তবে আফসোস সেই সময়ের জন্য যা তারা দুনিয়াতে আল্লাহ তাআলার জিকির ব্যতীত, আল্লাহ তাআলার স্মরণ ব্যতীত অতিবাহিত করেছিল, ওই বিষয়ের জন্য জান্নাতের মধ্যে আফসোস করতে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে সময়ের গুরুত্ব, আমাদের হায়াত দিয়েছেন, এই হায়াতের প্রতিটা মুহূর্তকে গুরুত্ব দেওয়ার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক নসিব করুন। আমাদের পূর্ববর্তী যারা বুজুর্গানে দিন রয়েছেন, তারা সময়কে গুরুত্ব দিতেন। হাফেজ ইবনে আসাকির রহমতুল্লাহ তাআলা আপন কিতাবের মধ্যে বর্ণনা করেন, হিজরি পঞ্চম শতাব্দীর স্বনামধন্য বুজুর্গ হযরত সৈয়দনা সুলাইমান রাজি রহমতুল্লাহ তাআলা আলাইহির কলম যখন লিখতে লিখতে ক্ষয় হয়ে যেতেন, তখন পেন্সিল ছিল, পেন্সিল ক্ষয় হয়ে যেত, তখন তিনি কলম চাচার জন্য, পেন্সিল চাচার জন্য যখন নিতেন, চাচার সময় আল্লাহ তাআলা জিকির শুরু করে দিতেন, যাতে সেই সময়টাও ভিতে না যায়। যদিও ধর্মীয় বিষয়ের লেখার জন্য যে কলমটা চাচ্ছে, এটাও সওয়াবের কাজ, কারণ এটা একটা তো দিনই বিষয়ের জন্য কাজ করতেছে। এরপরও এক ঢিলে দুই পাখি মারার উদ্দেশ্যে তিনি কলম চাচার সময়ও আল্লাহ তাআলা জিকিরে ব্যয় করতেন, যাতে সে সময়টা শুধুমাত্র কলম চাচার কাজে ব্যয় না হয়, দুটা ইবাদত একসাথে হয়ে যায়। আমার প্রান্তিক মাদানি চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ, আমাদের প্রতিটা মুহূর্তকে আমরা দামি এমনি বানাতে পারি। কাজে থাকি, চাকরিতে থাকি, হাঁটতে থাকি, চলতে থাকি, যে কোনো অবস্থায় থাকি না কেন, ইবাদত দ্বারা আমাদের জীবনকে সুন্দর করতে পারি, সাজাতে পারি। কিভাবে? আমরা চলতে 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 যদি সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আল্লাহু আকবার বলি, ইবনে মাজাহ শরীফের হাদিসে বর্ণিত, যে ব্যক্তি এই চারটি শব্দ হতে যে কোনো একটি শব্দ পাঠ করবে, তার জন্য জান্নাতে একটি গাছ রোপণ করে দেয়া হবে। এগুলো হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এছাড়া দরুদ শরীফ যদি আমরা পাঠ করতে থাকি, এটার সওয়াব অসীম। যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাযিল করেন, 10টি গুনাহ ক্ষমা করে দেন এবং তার 10টি মর্যাদা বৃদ্ধি করে দেন। এটা এমন একটা ইবাদত দরুদ শরীফ। আমরা আগের পর্বে শুনেছি দরুদ শরীফের ফজিলতের উপর। দরুদ শরীফ এমন একটা ইবাদত, আল্লাহ তাআলার বান্দাদেরকে দুনিয়া থেকে যাওয়ার পর কিছু বান্দা রয়েছেন, কিছু আল্লাহ তাআলার এমন প্রিয় মকবুল বান্দা যাদেরকে কবরের মাটি স্পর্শ করার ক্ষমতা নেই। এর মধ্যে সর্বপ্রথম হচ্ছে আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালাম, তাদের হায়াত তো এমনই যেমন দুনিয়াতে ছিল। এরপর সাহাবায়ে কেরাম, শাহাদায়ে কেরাম, ঔলিয়ে কেরাম, বিভিন্ন যারা কোরআনে পাকের হাফেজ রয়েছে, এর উপর আমল করেছে, তাদের শরীরও কিতাবের মধ্যে রয়েছে, তাদের কবরের মধ্যে সশরীরে জিন্দা থাকবেন এবং তাদের শরীর কবরের মাটি স্পর্শ করতে পারবে না। মাটি যখন তার উপর সাধনা করা হয়, মাটিকে যখন ভিজানো হয়, কাদা বানানো হয়, কাদা বানিয়ে সেটাকে মেশিনের মধ্যে দেওয়া হয়, এরপরে রোদে শুকানো হয়, এরপরে আগুনে জ্বালা হয়, তখন একটা মাটি মাটির সাথে আর মিশে না। আমরা তো আল্লাহ তাআলার সৃষ্টি, আমাদের জীবনকে, আমরা হায়াতকে, হায়াতের সময়গুলোকে অহেতুক ব্যয় করার কারণে, গুনার কাজে ব্যয় করার কারণে আমরা সেই ইচ্ছের চেয়েও আমরা একদম মূল্যহীন হয়ে যায়। অথচ একজন মানুষের দাম অনেক বেশি, অনেক মূল্য। আল্লাহ তাআলার বান্দা আমরা, আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরাও যদি আমাদের শরীরকে চাই যে যে কবরে দেওয়ার পর আমাদের শরীরটা অক্ষত থাকুক, আমল একটা আপনারা শুনে নিন। সেই আমলটা হচ্ছে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ। কিতাবের মধ্যে লেখা হয়েছে যে সব সময় হাঁটতে চলতে অধিক হারে দরুদ শরীফ পাঠ করবে, তার শরীর কবরের মাটি খেতে পারবে না, অক্ষত থাকবে। আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজ্জাল, আমরা দেখেছি দাওয়াত ইসলামের মাদানী পরিবেশের মধ্যে দরুদ শরীফের প্রতি উদ্বুদ্ধ করা হয়। অনেকেই চলতে ফিরতে চলতে ফিরতে, অনেকে দেখা যায় অনেক ইসলামের ঘুমানোর মধ্যেও হাত নড়তে থাকে, অনেক সময় মুখও নড়তে থাকে, এবং এর বরকত আমরা দেখতে পেয়েছি মুফতি ফারুক আত্তারি রহমতুল্লাহ তাআলা আলাইহির যখন খবর খুলে গেল 3.5 বছর পর যে মুফতি ফারুক আফতাব রহমতুল্লাহ তাআলা আলাইহি যেভাবে দাফন করা হয়েছিল ওভাবেই রয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এমন জীবন নসিব করুক, এমন জীবনকে সুন্দর করার আমল দিয়ে দরুশির মাধ্যমে, জিকিরের মাধ্যমে, আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে সুন্নত ভরা জীবন যাপন করে এমন ভাবে দামি হওয়ার তৌফিক নসিব করুন যাতে আমরা আমাদের জীবনকে এরকম অমূল্য বানাতে পারি যার মৃত্যুর পরেও যেন আমাদের শরীর অক্ষত থাকে, খবর যেন আমাদেরকে আক্রমণ করতে না পারে। আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জামে সগীর কিতাবের মধ্যে রয়েছে মদিনা তাজদার হুজুর পন্নুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আখিরাতের বিষয় নিয়ে সামান্য চিন্তা ভাবনা করা 60 বছরের ইবাদত থেকে উত্তম। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পাঁচটি জিনিসের পূর্বে গনিমত মনে করো। নম্বর 1 হচ্ছে যৌবন যখন তোমার রয়েছে তাহলে যৌবন একদিন চলে যাবে, বৃদ্ধ হওয়ার পূর্বে এই যৌবনকে তুমি গনিমত মনে করো, এটা মূল্য দাওয়াই থাকে। নম্বর 2 সুস্থ রয়েছে তুমি এখন সুস্থ, কিন্তু অসুস্থ কখন, রোগ কখন চলে আসে বলে আসে না, এই সুস্থতাকে অসুস্থতার পূর্বে তুমি কাজে লাগাও, অর্থাৎ ইবাদত দ্বারা সুসজ্জিত করো, ইবাদত করো, নাহলে অসুস্থ হয়ে গেলে পারবে না। নম্বর 3 ধনাঢ্যতাকে দরিদ্রতার পূর্বে, অর্থাৎ যখন তুমি তোমার আল্লাহ তাআলা ধন দিয়েছে আল্লাহ তাআলার রাস্তা ব্যয় করে দাও, আল্লাহ তাআলার পথে ব্যয় করো, মা বাবার জন্য খরচ করো, আত্মীয় স্বজনের জন্য, পাড়া প্রতিবেশী, গরিবদের জন্য, মিসকিনদের জন্য খরচ করতে থাকো। নম্বর 4 অবসরকে ব্যস্ততার পূর্বে এটাকে গনিমত মনে করো, কেন অবসর রয়েছে এটা যদি অলসতা কাটিয়ে দিই, যেমন আমরা জুমার দিন এটা ছুটির দিন হয়ে থাকে, এই দিনের ফজিলত বেশি, কিন্তু দেখা যায় অনেক লোক উদাসীনতার মধ্যে কাটিয়ে দেয়। এই দিন যদি আমরা মাদানী ছুটি পাই, মাদানী কাফেলা চলে যায়, মাদানী তরিবেগা চলে যায়, বা কোনো মা বাবার জিয়ারতের জন্য চলে যায়, বা এমন কোন নেকির কাজ, নেকির কাজের মধ্যে লাগিয়ে দিই, তাহলে আমরা আমাদের সেই অবসর সময়কে দামি বানাতে পারি। নম্বর 5 জীবন যেটা রয়েছে জীবনকে মৃত্যুর পূর্বে যেন আমরা গনিমত মনে করি, মৃত্যু চলে আসলে আর আমলের দরজা বন্ধ হয়ে যাবে, এমন আমল করি যেন আমরা মরে যাই আমাদের নেকি গুলো জিন্দা থাকে। এটা কেমন, আমরা এমন আমল করি যেমন আমরা কোরআন তেলাওয়াত করলাম, আমরা নফল ইবাদত করলাম, আমরা দান খয়রাত করলাম, এগুলো ও ইবাদত, এই ইবাদত গুলো করার মাধ্যমে আমরা নেকি নিয়ে কবরে চলে যাব। কিন্তু এমন কতগুলো ইবাদত রয়েছে যেগুলো আমরা মারা যাওয়ার পরও জিন্দা থাকবে, ওইগুলো হচ্ছে আপনি কোনো প্রতিষ্ঠান বানিয়ে দিয়ে গেলেন ইলমে দিন অর্জনের জন্য, তো আপনি চলে গেলেন আপনার নেকি জিন্দা। আমাদের একটা অভ্যাস কি, যেমন বাচ্চাকে ঘুম পাড়াতে যায়, বাচ্চাকে বলি তাড়াতাড়ি ঘুমিয়ে যাও, তাড়াতাড়ি সকালে স্কুলে যেতে হবে, এই জিনিসটা আমরা একটু চিন্তা করেছি, আমি তাকে ছোটকাল থেকেই তরবিয়ত দিচ্ছি, প্রশিক্ষণ দিচ্ছি যে তাকে স্কুলে যেতে হবে, এটা গুরুত্বপূর্ণ, তাকে যদি এরকম তরবিয়ত দিতাম, প্রশিক্ষণ দিতাম, তাড়াতাড়ি ঘুমে সকালে ফজরের নামাজ পড়তে হবে, তাহলে ছোটকাল থেকে ছোট মনের মধ্যে বসে যেত না নামাজ পড়া, ফজরে উঠে নামাজ পড়তে হবে, তাহলে নামাজ পড়ার গুরুত্ব ছোটকাল থেকেই অন্তরে বসে যাবে। আপনি মারা যান, আপনার ছেলে নামাজে যাবে, আপনি সব পেতে থাকবেন। এই জন্য জীবনকে মৃত্যুর উপরে যদি আমরা গণিমত মনে করি এইভাবে কাজে লাগাতে হবে। আমার প্রাণ প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা সময়ের গুরুত্ব সম্পর্কে যদি আমরা ভালোভাবে চিন্তা করি, এটা আমাদের জীবনের অনেক বড় নিয়ামত, যে মুহূর্তে চলে যাচ্ছে আমরা কখনো এটা আর ফিরে পাবো না। তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত রয়েছে তাজদার মদিনা রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন ব্যক্তির ইসলামের সৌন্দর্য এই যে, ইসলামের মধ্যে কোন ব্যক্তির এটা সৌন্দর্য এটা যে সে যেন অনর্থক কাজ ত্যাগ করে, যেগুলি না দুনিয়াবি ফায়দা আছে না আখেরাতের ফায়দা, না দ্বীনি ফায়দা না দুনিয়াবি ফায়দা, এরকম কাজকে অনর্থক কাজ বলা হয়। এই কাজগুলো থেকে বেঁচে থাকা, এগুলো ত্যাগ করা, এটা হচ্ছে ইসলামের সৌন্দর্যের মধ্যে অন্যতম সৌন্দর্য। আল্লাহ তাআলা আমাদেরকে এই সৌন্দর্যকে আমরা গ্রহণ করার আমাদেরকে তৌফিক নসিব করুক। আমার প্রাণ প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ, আমাদের সিলসিলার আমাদের এই অনুষ্ঠানের সময় শেষের দিকে মাদানী চ্যানেলে যে অনুষ্ঠানগুলো রয়েছে এগুলো দেখার অনুরোধ জানিয়ে এই পর্ব আমরা এই পর্বে বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক নসিব করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি।